সরিষা দানা ও খামির গল্প। ইহার পরে ঈসা বলিলেন, খোদার রাজ্য কিসের মতো? কিসের সঙ্গে আমি ইহার তুলনা করিব? খোদার রাজ্য এমন একটা সরিষা দানার মতো, যাহা একজন লোক লইয়া গিয়া তাহার বাগানে লাগাইল, পরে চারা বাড়িয়া উঠিয়া একটা গাছ হইয়া উঠিল, তখন পাখিরা আসিয়া তাহার ডালপালায় বাসা বাঁধিল। ঈসা আবার বলিলেন, কিসের সঙ্গে আমি খোদার রাজ্যের তুলনা করিব? খোদার রাজ্য খামির মতো, একজন স্ত্রী লোক তাহা লইয়া প্রায় এক মন ময়দার সঙ্গে মিশাইল, ফলে সমস্ত ময়দাই ভাপিয়া উঠিল। পাপ হইতে উদ্ধার পাইবার বিষয়ে অনেকগুলি গ্রাম ও শহরে শিক্ষা দিতে দিতে ঈসা জেরুজালেমের দিকে আগাইয়া চলিলেন। একজন লোক তাহাকে জিজ্ঞাসা করিল, প্রভু, পাপ হইতে উদ্ধার কি কেবল অল্প লোকেই পাইবে? তখন ঈসা লোকদের বলিলেন, সরু দরজা দিয়া ঢুকিতে প্রাণপণে চেষ্টা করুন। আমি আপনাদের বলিতেছি, অনেকেই ঢুকিতে চেষ্টা করিবে কিন্তু পারিবে না। ঘরের কর্তা যখন উঠিয়া দরজা বন্ধ করিবেন, তখন আপনারা বাহিরে দাঁড়াইয়া দরজায় আঘাত করিতে করিতে বলিবেন, প্রভু, আমাদের জন্য দরজা খুলিয়া দিন। কিন্তু তিনি আপনাদের এই উত্তর দিবেন, তোমরা কোথা হইতে আসিয়াছ আমি জানি না। তখন আপনারা বলিবেন, আমরা আপনার সঙ্গে খাওয়া দাওয়া করিয়াছি, আর আপনি তো আমাদের রাস্তায় রাস্তায় শিক্ষা দিতেন। তখন তিনি বলিবেন, তোমরা কোথা হইতে আসিয়াছ আমি জানি না। অসৎ লোকেরা, তোমরা সকলে আমার নিকট হইতে দূর হও। যখন আপনারা দেখিবেন ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব ও নবীরা সকলে খোদার রাজ্যের মধ্যে আছেন এবং আপনাদের বাহিরে ফেলিয়া দেওয়া হইয়াছে, তখন আপনারা কান্নাকাটি করিবেন ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষিতে থাকিবেন। পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ হইতে লোকেরা আসিয়া খোদার রাজ্যে খাইতে বসিবে। যাহারা এখন শেষে আছে তাহাদের মধ্যে কেহ কেহ প্রথম হইবে, আর যাহারা এখন প্রথমে আছে তাহাদের মধ্যে কেহ কেহ শেষে পড়িবে। জেরুজালেমের জন্য দুঃখ প্রকাশ। সেই সময় কয়েকজন ফরিসি ঈসার নিকটে আসিয়া বলিলেন, আপনি এই জায়গা হইতে চলিয়া যান, কারণ হেরোদ আপনাকে মারিয়া ফেলিতে চাহিতেছেন। ঈসা তাহাদের বলিলেন, আপনারা গিয়া সেই শিয়ালকে বলুন, আমি আজ আর আগামীকাল ভূত ছাড়াইব এবং রোগীদের সুস্থ করিব, আর তৃতীয় দিনে আমার কাজ শেষ করিব। সে যাহা হোক, আজ আগামীকাল ও তাহার পরের দিন আমাকে চলিতেই হইবে, কারণ এক জেরুজালেম ছাড়া আর কোথাও কোন নবীর মৃত্যু হইতে পারে না। জেরুজালেম, হায় জেরুজালেম, নবীদের তুমি খুন করিয়া থাকো এবং তোমার নিকটে যাহাদের পাঠানো হয় তাদের পাথর মারিয়া থাকো। পাখি যেমন নিজের বাচ্চাদের তাহার ডানার নিচে জড়ো করে, ঠিক তেমনি আমি কতবার তোমার লোকদের আমার নিকটে জড়ো করিতে চাহিয়াছি, কিন্তু তোমরা রাজি হও নাই। দেখো, তোমাদের বাড়ি তোমাদের সামনে খালি হইয়া পড়িয়া থাকিবে। আমি তোমাদের বলিতেছি, যতদিন না তোমরা বলিবে যিনি প্রভুর নামে আসিতেছেন তাহার গৌরব হোক, ততদিন তোমরা আর আমাকে দেখিতে পাইবে না। একজন ফরিসি নেতার বাড়িতে খোদাবন্দ ঈসা মসীহ। এক বিশ্রামবারে ঈসা একজন ফরিসি নেতার বাড়িতে খাইতে গেলেন। ফরিসিরা খুব ভালো করে ঈসাকে লক্ষ্য করিতেছিলেন। ঈসার সামনে একজন রোগী ছিল, যাহার সমস্ত শরীরটা সুথ রোগে ফুলিয়া গিয়াছিল। ঈসা আলেম ও ফরিসিদের জিজ্ঞাসা করিলেন, মুসার শরীয়ত মতে বিশ্রামবারে কি কাহাকেও সুস্থ করা উচিত? ধর্মনেতারা চুপ করিয়াই রহিলেন। তখন ঈসা লোকটির গায়ে হাত দিয়া তাহাকে ধরিয়া সুস্থ করিয়া বিদায় দিলেন। তারপর তিনি সেই ধর্মনেতাদের বলিলেন, বিশ্রামবারে যদি আপনাদের কাহারও ছেলে বা বলদ কুয়ায় পড়িয়া যায়, তবে আপনারা কি তাহাকে তখন তুলেন না? কিন্তু সেই ধর্মনেতারা ইহার উত্তর দিতে পারিলেন না। যে লোকদের দাওয়াত করা হয়েছিল তাহারা কিভাবে সম্মানের জায়গাগুলি বাছিয়া লইতেছে তা দেখিয়া ঈসা তাহাদের শিক্ষা দেবার জন্য এই কথা বলিলেন, যখন কেউ আপনাকে বিবাহ বুঝে দাওয়াত করে, তখন আপনি সম্মানের জায়গায় গিয়া বসিবেন না, কারণ আপনার চেয়ে হয়তো আরও সম্মানিত কাহাকেও দাওয়াত করা হইয়াছে। তাহা হইলে যিনি আপনাকে ও তাহাকে দাওয়াত করিয়াছেন তিনি আসিয়া আপনাকে বলিবেন, এই জায়গাটি উনাকে ছাড়িয়া দিন। তখন তো আপনি লজ্জা পাইয়া সবচেয়ে নিচু জায়গায় বসিতে যাইবেন। আপনি যখন দাওয়াত পাইবেন তখন বরং সবচেয়ে নিচু জায়গায় গিয়া বসিবেন। তাহা হইলে দাওয়াত কর্তা আসিয়া আপনাকে বলিবেন, বন্ধু আরো ভালো জায়গায় গিয়া বসুন, তখন অন্য সমস্ত মেহমানের সামনে আপনি সম্মান পাইবেন। যে নিজেকে উঁচু করে তাহাকে নিচু করা হইবে, আর যে নিজেকে নিচু করে তাহাকে উঁচু করা হইবে। যিনি তাহাকে দাওয়াত করিয়াছিলেন পরে ঈসা তাহাকে বলিলেন, যখন আপনি খাওয়া দাওয়ার আয়োজন করিবেন বা ভোজ দিবেন তখন আপনার বন্ধুদের বা ভাইদের কিংবা আত্মীয় স্বজনদের বা ধনী প্রতিবেশীদের দাওয়াত করিবেন না। তাহা করিলে হয়তো তাহারাও ইহার বদলে আপনাকে দাওয়াত করিবেন, আর এইভাবে আপনার দাওয়াত শোধ হইয়া যাইবে। কিন্তু আপনি যখন ভোজ দিবেন তখন গরিব, নুলা, খোড়া এবং অন্ধদের ডাকিবেন, তাহাতে আপনি খোদার দোয়া পাইবেন, কারণ তাহারা আপনার সেই দাওয়াতের শোধ দিতে পারিবে না। যখন মৃত্যু হইতে নির্দোষ লোকদের জীবিত করা হইবে তখন আপনি ইহার শোধ পাইবেন। বিরাট ভোজের গল্প। যাহারা খাইতে বসিয়াছিল তাহাদের মধ্যে একজন এই কথা শুনিয়া ঈসাকে বলিল, যিনি খোদার রাজ্যে খাইতে বসিবেন তিনি ধন্য। ঈসা বলিলেন, কোন একজন লোক একটা বড় ভোজ দিলেন এবং অনেককে দাওয়াত করিলেন। ভোজের সময় হইলে পর তিনি তাহার গোলামকে দিয়া যে লোকদের দাওয়াত করা হইয়াছিল তাহাদের বলিয়া পাঠাইলেন, আসুন, এখন সমস্তই প্রস্তুত হইয়াছে। কিন্তু তাহারা সকলে একজনের পরে একজন অজুহাত দেখাইতে লাগিল। প্রথমজন সেই গোলামকে বলিল, আমি কিছু জমি কিনে আছি, আমাকে গিয়া তাহা দেখিতে হইবে, দয়া করিয়া আমাকে ক্ষমা কর। আরেকজন বলিল, আমি 5 জোড়া বলদ কিনে আছি, সেইগুলি পরীক্ষা করিতে যাইতেছি, দয়া করিয়া আমাকে ক্ষমা কর। অন্য আরেকজন বলিল, আমি বিবাহ করিয়াছি, এই জন্য যাইতে পারতেছি না। সেই গোলাম ফিরিয়া গিয়া তাহার মনিবকে এই সমস্ত কথা জানাইল। তাহাতে বাড়ির কর্তা রাগ করিয়া তাহার গোলামকে বলিলেন, তুমি তাড়াতাড়ি শহরের রাস্তায় রাস্তায় ও গলিতে গলিতে যাও এবং গরিব, নুলা, অন্ধ ও খোড়াদের এখানে লইয়া আস। এই সমস্ত করিবার পরে সেই গোলাম বলিল, হুজুর, আপনার আদেশ মতোই সমস্ত করা হইয়াছে, কিন্তু এখনও জায়গা আছে। ইহাতে কর্তা গোলামকে বলিলেন, শহরের বাহিরে রাস্তায় রাস্তায় ও সরু পথগুলিতে যাও এবং এখানে আসিবার জন্য লোকদের জোর কর, যেন আমার বাড়ি ভরিয়া যায়। আমি তোমাদের বলিতেছি, যাহাদের দাওয়াত করা হইয়াছিল তাহাদের কেহই আমার এই ভোজ খাইতে পাইবে না। উম্মত হইবার বিষয়ে শিক্ষা। ঈসার সঙ্গে সঙ্গে অনেক লোক যাইতেছিল। ঈসা সেই লোকদের দিকে ফিরিয়া বলিলেন, যে আমার নিকট আসিবে সে যেন নিজের পিতামাতা, স্ত্রী ও ছেলে মেয়ে, ভাই বোন, এমনকি নিজেকে পর্যন্ত আমার চেয়ে কম প্রিয় মনে করে, তাহা না হইলে সে আমার উম্মত হইতে পারিবে না। যে লোক নিজের ক্রুশ বহন করিয়া আমার পিছনে না আসে সে আমার উম্মত হইতে পারে না। আপনাদের মধ্যে যদি কেহ একটা উঁচু ঘর তৈরি করিতে চায় তবে সে আগে বসিয়া খরচের হিসাব করে। সে দেখিতে চায় যে উহা শেষ করিবার জন্য তাহার যথেষ্ট টাকা আছে কিনা। তাহা না হইলে সে ভিত্তি গাঁথিবার পরে যদি সেই উঁচু ঘরটা শেষ করিতে না পারে তবে যাহারা উহা দেখিবে তাহারা সকলে তাহাকে ঠাট্টা করিবে। তাহারা বলিবে, লোকটা গাথিতে আরম্ভ করিয়াছিল কিন্তু শেষ করিতে পারিল না। যদি একজন রাজা অন্য আরেকজন রাজার বিরুদ্ধে যুদ্ধ করিতে যান তবে তিনি প্রথমে বসিয়া চিন্তা করিবেন, 20,000 সৈন্য লইয়া যিনি আমার বিরুদ্ধে যুদ্ধ করিতে আসিতেছেন, মাত্র 10,000 সৈন্য লইয়া আমি তাহাকে বাধা দিতে পারিব কি? যদি তিনি তাহা না পারেন তবে সেই অন্য রাজা দূরে থাকিতেই লোক পাঠাইয়া তিনি তাহার সঙ্গে মীমাংসার কথা আলাপ করিবেন। শেষে ঈসা বলিলেন, সেইভাবে আপনাদের মধ্যে যদি কেহ ভাবিয়া চিন্তিয়া তাহার সমস্ত কিছু ছাড়িয়া না আসে তবে সে আমার উম্মত হইতে পারে না। লবণ ভালো জিনিস, কিন্তু যদি তাহার স্বাদ নষ্ট হইয়া যায় তবে তাহা আবার কেমন করিয়া নুনতা করা যাইবে? তখন তাহা জমির জন্য উপযুক্ত হয় না, সারের গাদার জন্য উপযুক্ত হয় না, লোকে তাহা ফেলিয়া দেয়। যাহার শুনিবার কান আছে সে শুনুক। হারানো ভেড়ার গল্প। তখন অনেক কর আদায়কারী ও খারাপ লোক ঈসার কথা শুনিবার জন্য তাহার নিকটে আসিল। ইহাতে ফরিসিরা ও আলেমেরা এই কথা বলিয়া বিরক্তি প্রকাশ করিতে লাগিল। এই লোকটা খারাপ লোকদের সঙ্গে মিলামিশা ও খাওয়া দাওয়া করে। তখন ঈসা তাদের শিক্ষা দিবার জন্য এই গল্পটি বলিলেন। মনে করুন, আপনাদের মধ্যে কোনো একজনের 100টা ভেড়া আছে। যদি সেই ভেড়াগুলির মধ্যে একটা হারাইয়া যায়, তবে কি সে 99টা মাঠে ছাড়িয়া দিয়া সেই একটাকে খুঁজিয়া না পাওয়া পর্যন্ত তাহার খোঁজ করে না? ইহা খুঁজিয়া পাইলে পর সে আনন্দিত হইয়া তাহাকে কাঁধে তুলিয়া লয়। পরে বাড়ি গিয়া তাহার বন্ধু বান্ধব ও প্রতিবেশীকে ডাকিয়া বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমার হারানো ভেড়াটি আমি খুঁজিয়া পাইয়াছি। আমি আপনাদের বলিতেছি, ঠিক সেইভাবে যাহারা পাপ হইতে মন ফিরাইবার দরকার মনে করে না, তেমন 99 জন ধার্মিক লোকের চেয়ে বরং একজন পাপি পাপ হইতে মন ফিরাইলে বেহেস্তে আরো বেশি আনন্দ হয়। হারানো টাকার গল্প। আবার ধরুন, একজন স্ত্রীলোকের 10টা রূপার টাকা আছে। যদি সে তাহার মধ্য হইতে একটা হারাইয়া ফেলে, তবে বাতি জ্বালিয়া ঘর ঝাড় দিয়া তাহা না পাওয়া পর্যন্ত কি ভালো করিয়া খোঁজ করিতে থাকে না? যখন সে তাহা খুঁজিয়া পায়, তখন তার বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের ডাকিয়া বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ যে টাকাটা হারাইয়া গিয়াছিল তাহা পাইয়াছি। আমি আপনাদের বলিতেছি, ঠিক সেইভাবে একজন পাপি পাপ হইতে মন ফিরাইলে খোদার ফেরেস্তাদের মধ্যে আনন্দ হয়। হারানো ছেলের গল্প। তারপর ঈসা বলিলেন, একজন লোকের 2টি ছেলে ছিল। ছোট ছেলেটি তাহার পিতাকে বলিল, পিতা, আমার ভাগের সম্পত্তি আমাকে দিন। তাহাতে সেই লোক তাহার 2 ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করিয়া দিলেন। কিছুদিন পরে ছোট ছেলেটি তার সম্পত্তি বিক্রি করিয়া টাকা পয়সা লইয়া দূর দেশে চলিয়া গেল। সেখানে সে খারাপভাবে জীবন কাটাইয়া তার সমস্ত টাকা পয়সা উড়াইয়া দিল। যখন সে তাহার সমস্ত টাকা খরচ করিয়া ফেলিল, তখন সেই দেশের সমস্ত জায়গায় ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। তাহাতে সে অভাবে পড়িল। তখন সে গিয়া সেই দেশের একজন লোকের নিকট চাকুরি চাহিল। লোকটি তাহাকে তাহার শুকর চড়াইতে মাঠে পাঠাইয়া দিল। শুকরে যে সুটি খাইত, সে তাহা খাইয়া পেট ভরাইতে চাইত, কিন্তু কেহ তাহাকে তাহাও দিত না। পরে একদিন তাহার চেতনা হইল। তখন সে বলিল, আমার পিতার কত মজুর, কত বেশি খাবার পাইতেছে, অথচ আমি এখানে ক্ষুধায় মরিতেছি। আমি উঠিয়া আমার পিতার নিকটে গিয়া বলিব, পিতা, খোদা ও তোমার বিরুদ্ধে আমি পাপ করিয়াছি। কেহ যে আর আমাকে তোমার ছেলে বলিয়া ডাকে, তাহার যোগ্য আমি নই। তোমার মজুরদের একজনের মতো করিয়া আমাকে রাখো। ইহা বলিয়া সে উঠিয়া তার পিতার নিকটে গেল। সে দূরে থাকি তাহাকে দেখিয়া তার পিতার খুব মমতা হইল। তিনি দৌড়িয়া গিয়া তাহাকে জড়াইয়া ধরিয়া চুমু দিলেন। তখন ছেলেটি বলিল, পিতা, আমি খোদা ও তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি। কেহ যে আর আমাকে তোমার ছেলে বলিয়া ডাকে, তাহার যোগ্য আমি নই। কিন্তু তাহার পিতা তার গোলামদের বলিলেন, তাড়াতাড়ি করিয়া সবচেয়ে ভালো জুব্বা টানিয়া উহাকে পরাইয়া দাও, উহার হাতে আংটি ও পায়ে জুতা দাও, আর মোটা সোটা বাসুর টানিয়া জবেহ কর। আসো, আমরা খাওয়া দাওয়া করিয়া আনন্দ করি, কারণ আমার এই ছেলেটি মরিয়া গিয়াছিল, কিন্তু আবার বাঁচিয়া উঠিয়াছে। হারাইয়া গিয়াছিল, পাওয়া গিয়াছে। আর তাহারা আমোদ প্রমোদ করিতে লাগিল। সেই সময় তাহার বড় ছেলেটি মাঠে ছিল। বাড়ির নিকটে আসিয়া সে গান বাজনার শব্দ শুনিতে পাইল। তখন সে একজন চাকরকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, এই সমস্ত কি হইতেছে? চাকরটি তাহাকে উত্তর দিল, আপনার ভাই আসিয়াছে। আপনার পিতা তাহাকে সুস্থ অবস্থায় ফিরিয়া পাইয়াছেন বলিয়া মোটা সোটা বাসুরটা জবেহ করিয়াছে। তখন বড় ছেলেটি রাগ করিয়া ভিতরে যাইতে চাহিল না। ইহাতে তাহার পিতা বাহির হইয়া আসিয়া তাহাকে ভিতরে যাইবার জন্য সাধা সাধি করিতে লাগিলেন। সে তাহার পিতাকে বলিল, দেখো, এত বৎসর ধরিয়া আমি তোমার সেবা যত্ন করিয়া আসিতেছি, একবারও আমি তোমার অবাধ্য হই নাই, তবুও আমার বন্ধুদের সঙ্গে আমোদ প্রমোদ করিবার জন্য তুমি কখনো আমাকে ছাগলের একটা বাচ্চা পর্যন্ত দাও নাই, কিন্তু তোমার এই ছেলে যে বেশ্যাদের পিছনে তোমার টাকা পয়সা উড়াইয়া দিয়াছে, সে যখন আসিল তুমি তাহার জন্য মোটা সোটা বাছুরটা জবহ করিলে। তাহার পিতা তাহাকে বলিলেন, বাবা, তুমি তো সব সময় আমার সঙ্গে সঙ্গে আছ, আমার যাহা কিছু আছে সমস্তই তো তোমার। আনন্দিত হইয়া আমাদের আমোদ প্রমোদ করা উচিত, কারণ তোমার এই ভাই মরিয়া গিয়াছিল, আবার বাঁচিয়া উঠিয়াছে, হারাইয়া গিয়াছিল, আবার তাহাকে পাওয়া গিয়াছে। একজন অসৎ কর্মচারী ঈসা তাহার সাহাবিদের বলিলেন, কোন এক ধনী লোকের প্রধান কর্মচারীকে এই কথা বলিয়া দোষ দেওয়া হইল যে সে তাহার মনিবের ধন সম্পত্তি নষ্ট করিতেছে। তখন ধনী লোকটি তাহাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তোমার সম্বন্ধে আমি ইহা কি শুনিতেছি, তোমার কাজের হিসাব দাও, কারণ তুমি আর প্রধান কর্মচারী থাকিতে পারিবে না। তখন সেই কর্মচারী মনে মনে বলিল, আমি এখন কি করি, আমার মনিব তো আমাকে চাকুরি হইতে ছাড়াইয়া দিতেছেন, মাটি কাটিবার শক্তি আমার নাই, আবার ভিক্ষা করিতেও লজ্জা লাগে, যাহা হোক চাকুরি হইতে বরখাস্ত হইলে পর লোকে যাহাতে আমাকে তাহাদের বাড়িতে থাকিতে দেয়, সেই জন্য আমি কি করিব তাহা আমি জানি। ইহা বলিয়া যাহারা তাহার মনিবের নিকট ধার করিয়াছিল তাহাদের প্রত্যেককে সে ডাকিল। তারপর সে প্রথম জনকে জিজ্ঞাসা করিল, আমার মনিবের নিকট তোমার ধার কত? সে বলিল, 100 মন তেল। সেই কর্মচারী তাহাকে বলিল যে, কাগজে তোমার ধারের কথা লেখা আছে, উহা লও এবং শীঘ্র বসিয়া 50 লিখ। সেই কর্মচারী তারপর আরেক জনকে বলিল, তোমার ধার কত? সে বলিল, 900 মন গম। কর্মচারীটি বলিল, তোমার কাগজে 720 মন লিখ। সেই কর্মচারী অসৎ হইল, বুদ্ধি করিয়া কাজ করিল বলিয়া মনিব তার প্রশংসা করিলেন। ইহাতে বুঝা যায় যে এই দুনিয়ার লোকেরা নিজেদের মতো লোকদের সঙ্গে আচার ব্যবহারে নূরে পূর্ণ লোকদের চেয়েও বেশি বুদ্ধিমান। আমি তোমাদের বলিতেছি, এই দুনিয়ার ধন দ্বারা লোকদের সঙ্গে বন্ধুত্ব করো, যেন সেই ধন ফুরিয়ে গেলে পর চিরকালের থাকিবার জায়গায় তোমাদের গ্রহণ করা হয়। সামান্য ব্যাপারে যে বিশ্বাসযোগ্য, সে বড় ব্যাপারেও বিশ্বাসযোগ্য হয়। সামান্য ব্যাপারে যাহাকে বিশ্বাস করা যায় না, তাহাকে বড় ব্যাপারেও বিশ্বাস করা যায় না। এই দুনিয়ার ধন সম্পত্তির ব্যাপারে যদি তোমাদের বিশ্বাস করা না যায়, তবে কে তোমাদের বিশ্বাস করিয়া আসল ধন দিবে? অন্যের অধিকারে যাহা আছে তাহা ব্যবহার করিবার ব্যাপারে যদি তোমাদের বিশ্বাস করা না যায়, তবে তোমাদের নিজেদের অধিকারের জন্য কেহ কি কিছু ছাড়িয়া দিবে? কোন গোলাম দুইজন মনিবের সেবা করিতে পারে না, কারণ সে একজনকে ঘৃণা করিবে ও অন্যজনকে ভালোবাসিবে, কিংবা সে একজনের প্রতি মনোযোগ দিবে ও অন্যজনকে তুচ্ছ করিবে। খোদা ও ধন সম্পত্তি এই দুইয়েরই একসঙ্গে সেবা তোমরা করিতে পারো না। এই সমস্ত কথা শুনিয়া পরিশিরা ঈসাকে ঠাট্টা করিতে লাগিলেন, কারণ তাহারা টাকা পয়সা বেশি ভালোবাসিতেন। তখন ঈসা তাহাদের বলিলেন, আপনারা লোকদের সামনে নিজেদের ধার্মিক দেখাইয়া থাকেন, কিন্তু খোদা আপনাদের মনের অবস্থা জানেন। মানুষের নিকটে যাহা মূল্যবান খোদার চোখে তাহা ঘৃণার যোগ্য। বাপ্তিস্মদাতা ইয়াহিয়ার সময় পর্যন্ত মুসার শরীয়ত এবং নবীদের লেখা চলিত, তারপর হইতে খোদার রাজ্যের সুখবর প্রচার করা হইতেছে এবং সকলে আগ্রহী হইয়া জোরের সহিত সেই রাজ্যে ঢুকিতেছে। তবে শরীয়তের একটা বিন্দু বাদ পরিবার চেয়ে বরং আসমান ও জমিন শেষ হওয়া সহজ। যে কেহ নিজের স্ত্রীকে তালাক দিয়া আরেকজনকে বিবাহ করে সে ব্যভিচার করে, স্বামী যাহাকে তালাক দিয়াছে সেই রকম স্ত্রীকে যে বিবাহ করে সেও ব্যভিচার করে। লাসার ও একজন ধনী লোক। একজন ধনী লোক ছিল, সে বেগুনি রঙের কাপড় ও অন্যান্য দামি দামি কাপড় চোপড় পরিত। প্রত্যেক দিন খুব জাঁকজমকের সহিত সে আমোদ প্রমোদ করিত। সেই ধনী লোকের দরজার নিকটে লাসার নামে একজন ভিখারীকে প্রায়ই আনিয়া রাখা হইত। লাসারের সারা গায়ে ঘা ছিল, সেই ধনী লোকের টেবিল হইতে যে খাবার পড়িত তাহাই খাইয়া সে পেট ভরাইতে চাহিত, আর কুকুরেরা তাহার ঘা চাটিয়া দিত। একদিন সেই ভিখারিটি মরিয়া গেল। তখন ফেরেস্তারা আসিয়া তাকে ইব্রাহিমের নিকটে লইয়া গেলেন। তারপর একদিন সেই ধনী লোকটিও মরিয়া গেল এবং তাহাকে দাফন করা হইল। মৃতদের রুহের স্থানে খুব যন্ত্রণার মধ্যে থাকিয়া সে উপরের দিকে তাকাইল। এবং দূর হইতে ইব্রাহিম ও তাহার পাশে লাসারকে দেখিতে পাইল। তখন সে চিৎকার করিয়া বলিল, পিতা ইব্রাহিম, আমার প্রতি রহম করুন, লাসারকে পাঠাইয়া দিন যেন সে তাহার আঙ্গুল পানিতে ডুবাইয়া আমার জিব্বা ঠান্ডা করে। এই আগুনের মধ্যে আমি বড়ই কষ্ট পাইতেছি। কিন্তু ইব্রাহিম বলিলেন, মনে করিয়া দেখো, তুমি যখন বাঁচিয়াছিলে তখন কত সুখ ভোগ করিয়াছ, আর লাসার কত কষ্ট ভোগ করিয়াছে, কিন্তু এখন সে এখানে সান্ত্বনা পাইতেছে আর তুমি কষ্ট পাইতেছ। ইহা ছাড়া তোমাদেরও আমাদের মধ্যে এমন একটা বিরাট ফাঁক রহিয়াছে, যাহাতে ইচ্ছা করিলেও কেহ এই জায়গা হইতে পার হইয়া তোমাদের নিকট যাইতে না পারে এবং সেই জায়গা হইতে পার হইয়া আমাদের নিকট আসিতে না পারে। তখন সেই ধনী লোকটি বলিল, তাহা হইলে পিতা, দয়া করিয়া লাসারকে আমার পিতার বাড়িতে পাঠাইয়া দিন, যেন সে আমার পাঁচটি ভাইকে সাবধান করিতে পারে, তাহা না হইলে তাহারও তো এই যন্ত্রণার জায়গায় আসিবে। কিন্তু ইব্রাহিম বলিলেন, মূসা ও নবীদের লেখা কিতাব তো তাহাদের নিকটে আছে, উহারা তাহাদের কথায় মনোযোগ দিক। সেই ধনী লোকটি বলিল, না না পিতা ইব্রাহিম, মৃত্যুদের মধ্য হইতে কেহ তাহাদের নিকটে গেলে তাহারা পাপ হইতে মন ফিরাইবে। তখন ইব্রাহিম বলিলেন, মূসা ও নবীদের কথা যদি তাহারা না শুনে, তবে মৃত্যুদের মধ্য হইতে কেহ উঠিলেও তাহারা ইমান আনিবে না। পাপ ও বিশ্বাস সম্বন্ধে শিক্ষা। ঈসা তাহার সাহাবীদের বলিলেন, পাপের পথে লইয়া যাইবার জন্য উস্কানি আসিবেই আসিবে, কিন্তু ধিক সেই লোককে যাহার মধ্য দিয়া সেই উস্কানি আসে। এই ছোটদের মধ্যে একজনকে যদি কেহ পাপের পথে লইয়া যায়, তবে তাহার গলায় বড় পাথর বাঁধিয়া তাহাকে সাগরে ফেলিয়া দেওয়া বরং তাহার পক্ষে ভালো। তোমরা সাবধান হও, যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে অন্যায় করে তাহার প্রতি অনুযোগ কর, যদি সে সেই অন্যায় হইতে মন ফিরায় তবে তাহাকে ক্ষমা কর। যদি দিনের মধ্যে সাতবার তোমার বিরুদ্ধে সে অন্যায় করে এবং সাতবার আসিয়া বলে, আমি এই অন্যায় হইতে মন ফিরে আছি, তাহা হইলে তাহাকে ক্ষমা করিতেই হইবে। সেই বারো জন প্রেরিত প্রভুকে বলিলেন, আমাদের বিশ্বাস বাড়াইয়া দিন। প্রভু বলিলেন, একটা সরিষা দানার মতো যদি তোমাদের বিশ্বাস থাকে, তবে তোমরা এই তুত গাছটাকে বলিতে পারিবে, শিকড় শুদ্ধ উঠিয়া গিয়া নিজেকে সাগরে পুঁতিয়া রাখো, আর সেই গাছটি তোমাদের কথা শুনিবে। মনে করো তোমাদের একজনের গোলাম হাল বাহিতেছে বা ভেড়া চড়াইতেছে, যখন সেই গোলাম মাঠ হইতে আসিবে তখন কি তাহার মনিব তাহাকে বলিবেন, তাড়াতাড়ি গিয়া খাইতে বসো? না, তাহা বলিবেন না, বরং বলিবেন, আমার খাইবার আয়োজন করো, আর আমি যতক্ষণ খাওয়া দাওয়া করি ততক্ষণ কোমরে কাপড় জড়াইয়া আমার সেবা যত্ন করো, তারপর তুমি খাওয়া দাওয়া করিবে। সেই গোলাম তাহার আদেশ মতো কাজ করিয়াছে বলিয়া কি তিনি তাহাকে ধন্যবাদ দিবেন? সেইভাবে খোদার আদেশ মতো সমস্ত কাজ করিবার পরে তোমরা বলিও, আমরা অপদার্থ গোলাম, যাহা করা উচিত আমরা কেবল তাহাই করিয়াছি। দশজন কুষ্ঠরোগীকে সুস্থ করা। জেরুজালেমে যাইবার পথে ঈসা সমরিয়া ও গালিলের মধ্য দিয়া যাইতেছিলেন, তখন একটা গ্রামে ঢুকিবার সময়ে তিনি দশজন কুষ্ঠরোগীকে দেখিতে পাইলেন। তাহারা দূরে দাঁড়াইয়া চিৎকার করিয়া বলিল, ঈসা প্রভু আমাদের প্রতি রহম করুন। সেই কুষ্ঠীদের দেখিয়া ঈসা বলিলেন, ইমামদের নিকটে গিয়া নিজেদের দেখাও। তাহারা পথ দিয়া যাইতে যাইতেই ভালো হইয়া গেল। তাহাদের মধ্যে একজন যখন দেখিল সে ভালো হইয়া গিয়াছে, তখন চিৎকার করিয়া খোদার গৌরব করিতে করিতে ফিরিয়া আসিল এবং ঈসার পায়ের নিকটে উবুর হইয়া পড়িয়া তাহাকে ধন্যবাদ দিল। সে ছিল সমরিয়া প্রদেশের লোক। তখন ঈসা বলিলেন, দশজনকে কি সুস্থ করা হয় নাই? তবে বাকি নয়জন কোথায়? খোদার গৌরব করিবার জন্য এই বিদেশী লোকটি ছাড়া আর কেহ কি ফিরিয়া আসিল না? তারপর ঈসা লোকটিকে বলিলেন, উঠিয়া চলিয়া যাও, বিশ্বাস করিয়াছ বলিয়া তুমি ভালো হইয়াছ। খোদার রাজ্য আসিবার বিষয়ে শিক্ষা। কয়েকজন ফরিসি ঈসাকে জিজ্ঞাসা করিলেন যে কখন খোদার রাজ্য আসিবে। উত্তরে ঈসা বলিলেন, খোদার রাজ্য আসিবার সময়ে কোনো চিহ্ন দেখা যায় না, কেহই বলিবে না দেখো খোদার রাজ্য এখানে বা দেখো খোদার রাজ্য ওইখানে, কারণ আপনাদের মধ্যেই তো খোদার রাজ্য আছে। ইহার পরে তিনি তাহার সাহাবীদের বলিলেন, এমন দিন আসিতেছে যখন তোমরা চাহিবে যেন মনুষ্যপুত্রের রাজত্বকালের একটা দিন তোমরা দেখিতে পাও, কিন্তু তাহা দেখিতে পাইবে না। লোকে তোমাদের বলিবে, ওইখানে দেখো বা এখানে দেখো, বাহিরে যাইও না বা তাহাদের পিছনে দৌড়িও না। বিদ্যুৎ চমকালে যেমন আকাশের একদিক হইতে অন্যদিক পর্যন্ত আলো হইয়া যায়, মনুষ্যপুত্রের আশা সেইভাবেই হইবে, কিন্তু প্রথমে তাহাকে অনেক দুঃখ কষ্ট ভোগ করিতে হইবে। তাহা ছাড়া এই কালের লোকেরা তাহাকে অগ্রাহ্য করিবে। নূহের সময়ে যেমন হইয়াছিল মনুষ্যপুত্রের সময়েও তেমনি হইবে। যে পর্যন্ত না নূহ জাহাজে উঠিলেন এবং বন্যা আসিয়া লোকদের সকলকে ধ্বংস করিল, সে পর্যন্ত লোকে খাওয়া দাওয়া করিতেছিল, বিবাহ করিতেছিল ও বিবাহ দিতেছিল। আবার লুতের সময়ে যেমন হইয়াছিল তেমনি হইবে। সেই সময়ে লোকে খাওয়া দাওয়া, ক্রয় বিক্রয়, চাষবাস এবং ঘর বাড়ি তৈরি করিতেছিল। কিন্তু যেদিন লুত সদুম ছাড়িয়া আসিলেন, সেই দিন আসমান হইতে আগুন ও গন্ধকের বৃষ্টি হইয়া লোকদের সকলকে ধ্বংস করিল। যেদিন মনুষ্যপুত্র প্রকাশিত হইবেন, সেই দিন এইরকমই হইবে। সেই দিন যে ছাদের উপর থাকিবে, সে ঘর হইতে জিনিসপত্র লইবার জন্য নিচে না নামুক। তেমন ভাবে যে ক্ষেতের মধ্যে থাকিবে, সে ফিরিয়া না আসুক। লুতের স্ত্রীর কথা মনে করিয়া দেখো, যে তাহার জীবন রক্ষা করিতে চেষ্টা করে সে তাহার সত্যিকারের জীবন হারাইবে, আর যে তাহার জীবন কোরবানি দিতে রাজি থাকে সে তাহার সত্যিকারের জীবন রক্ষা করিবে। আমি তোমাদের বলিতেছি, সেই রাত্রে এক বিছানায় দুইজন থাকিবে, একজনকে লইয়া যাওয়া হইবে আর অন্যজনকে ফেলিয়া যাওয়া হইবে। তখন দুইজন স্ত্রী লোক একসঙ্গে চাতা ঘুরাইবে, একজনকে লইয়া যাওয়া হইবে আর অন্যজনকে ফেলিয়া যাওয়া হইবে। সাহাবীরা বলিবেন, প্রভু কোথায়? উত্তরে ঈসা কেবল বলিবেন, লাশ যেখানে থাকে সেখানেই তো শকুন আসিয়া জড় হয়। মুনাজাতের বিষয়ে শিক্ষা। সাহাবীরা যাহাতে সবসময় মুনাজাত করে এবং নিরাশ না হয়, সেই শিক্ষা দিবার জন্য ঈসা তাহাদের এই গল্পটি বলিলেন। কোন এক শহরে একজন বিচারক ছিলেন। তিনি খোদাকে ভয় করিতেন না এবং মানুষকেও গ্রাহ্য করিতেন না। সেই শহরে একজন বিধবা ছিল। সে বারবার আসিয়া তাহাকে বলিত, ন্যায় বিচার করিয়া আমার বিপক্ষের হাত হইতে আমাকে বাঁচান। সে বিচারক কিছুদিন পর্যন্ত কিছুই করিলেন না, কিন্তু শেষে তিনি মনে মনে বলিলেন, যদিও আমি খোদাকে ভয় করি না এবং মানুষকেও গ্রাহ্য করি না, তবুও এই বিধবা আমাকে বিরক্ত করিতেছে বলিয়া আমি তাহার পক্ষে ন্যায় বিচার করিব। তাহা না হইলে সে বারবার আসিবে আর তাহাতে আমি ক্লান্ত হইয়া পড়িব। ইহার পরে প্রভু বলিলেন, ন্যায় বিচারক না হইলেও তিনি কি বলিলেন তাহা ভাবিয়া দেখ। তাহা হইলে যাহারা খোদাকে রাত্রি দিন ডাকে, খোদা কি তাহার সেই বাছাই করা লোকদের পক্ষে ন্যায় বিচার করিবেন না? তিনি কি তাহা করিতে দেরি করিবেন? আমি তোমাদের বলিতেছি, তিনি তাহাদের পক্ষে ন্যায় বিচার করিতে দেরি করিবেন না। কিন্তু মনুষ্যপুত্র যখন আসিবেন, তখন কি তিনি দুনিয়াতে বিশ্বাস দেখিতে পাইবেন? ফরিসি ও করাদায়কারী। যাহারা নিজেদের ধার্মিক মনে করিয়া অন্যদের তুচ্ছ করিত, তাহাদের শিক্ষা দিবার জন্য ঈসা এই গল্পটি বলিলেন। দুইজন লোক মুনাজাত করিবার জন্য এবাদতখানায় গেলেন। তাহাদের মধ্যে একজন ছিলেন ফরিসি ও অন্যজন করাদায়কারী। সেই ফরিসি দাঁড়াইয়া দাঁড়াইয়া নিজের বিষয়ে এই মুনাজাত করিলেন, হে খোদা, আমি তোমাকে ধন্যবাদ দিই যে আমি অন্য লোকদের মতো ঠক, অসৎ ও ভেবিচারী নই, এমনকি ওই কর আদায়কারীর মতো নই। আমি সপ্তাহে দুইবার রোজা রাখি এবং আমার সমস্ত আয়ের দশ ভাগের এক ভাগ তোমাকে দিই। সেই সময় সেই করাদাইকারী কিছু দূরে দাঁড়াইয়াছিল। বেহেস্তের দিকে তাকাইবারও তাহার সাহস হইল না। সে বুক চাপড়াইয়া বলিল, হে খোদা, আমি পাপী, আমার প্রতি রহম কর। আমি তোমাদের বলিতেছি, সেই কর আদায়কারীকে খোদা নির্দোষ বলিয়া গ্রহণ করিলেন, আর সে বাড়ি ফিরিয়া গেল, কিন্তু সেই ফরেশিকে তিনি নির্দোষ বলিয়া গ্রহণ করিলেন না। যে কেহ নিজেকে উঁচু করে তাহাকে নিচু করা হইবে, এবং যে নিজেকে নিচু করে তাহাকে উঁচু করা হইবে। খোদাবন্দ ঈসা মসীহ ও ছেলেমেয়েরা, লোকেরা ছোট ছেলে মেয়েদের ঈসার নিকটে লইয়া আসিল, যেন তিনি তাহাদের উপর হাত রাখিয়া দোয়া করেন। সাহাবিরা ইহা দেখিয়া সেই লোকদের প্রতি অনুযোগ করিতে লাগিলেন, কিন্তু ঈসা সেই ছেলে মেয়েদের নিজের নিকটে ডাকিয়া লইলেন। তারপর তিনি সাহাবিদের বলিলেন, ছেলে মেয়েদের আমার নিকটে আসিতে দাও, বাধা দিও না, কারণ খোদার রাজ্য ইহাদের মতো লোকদেরই। আমি তোমাদের সত্য বলিতেছি, ছোট ছেলেমেয়ের মতো খোদার শাসন মানিয়া না লইলে কেহ কোনো মতেই খোদার রাজ্যে ঢুকিতে পারিবে না। একজন ধনী লোক সমাজের একজন নেতা ঈসাকে জিজ্ঞাসা করিলেন, হুজুর, আমি জানি আপনি একজন ভালো লোক, আমাকে বলুন কি করিলে আমি অনন্ত জীবন লাভ করিতে পারিব। ঈসা তাহাকে বলিলেন, আমাকে ভালো বলিতেছেন কেন? একমাত্র খোদা ছাড়া আর কেহই ভালো নয়। আপনি তো হুকুমগুলি জানেন, ব্যভিচার করিও না, খুন করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার পিতামাতাকে সম্মান করিও। সেই নেতা বলিলেন, ছোটবেলা হইতে আমি এই সমস্ত পালন করিয়া আসিতেছি। এই কথা শুনিয়া ঈসা তাহাকে বলিলেন, এখন একটা কাজ আপনার বাকি আছে, আপনার যাহা কিছু আছে বিক্রি করিয়া গরিবদের বিলাইয়া দিন, তাহা হইলে আপনি বেহেস্তে ধন পাইবেন, আর তারপর আসিয়া আমার পথে চলুন। এই কথা শুনিয়া সেই নেতা খুব দুঃখিত হইলেন, কারণ তিনি খুবই ধনী ছিলেন। সেই নেতাকে দুঃখিত হইতে দেখিয়া ঈসা বলিলেন, ধনীদের পক্ষে খোদার রাজ্যে ঢুকা কত কঠিন, ধনীর পক্ষে খোদার রাজ্যে ঢুকিবার চেয়ে বরং সূচের ছিদ্র দেওয়া উটের যাওয়া সহজ। ঈসার এই কথা যাহারা শুনিল তাহারা বলিল, তাহা হইলে কে পাপ হইতে উদ্ধার পাইতে পারে? ঈসা বলিলেন, মানুষের পক্ষে যাহা অসম্ভব খোদার পক্ষে তাহা সম্ভব। তখন পিতর বলিলেন, আমরা তো সমস্ত কিছু ছাড়িয়া দিয়া আপনার পথে চলিতেছি। ঈসা তাহার সাহাবিদের বলিলেন, আমি তোমাদের সত্যিই বলিতেছি, যাহারা খোদার রাজ্যের জন্য বাড়ি ঘর স্ত্রী ভাই বোন পিতামাতা বা ছেলে মেয়ে ছাড়িয়া আসিয়াছে, তাহারা প্রত্যেকে এই যুগের অনেক বেশি পাইবে এবং আগামী যুগে অনন্ত জীবন লাভ করিবে। আবার খোদাবন্ধ ঈসা মসীহের মৃত্যুর কথা। ঈসা তাহার বারোজন সাহাবিকে এক পাশে ডাকিয়া লইয়া বলিলেন, দেখো, আমরা জেরুজালেমে যাইতেছি। মনুষ্যপুত্রের বিষয়ে নবীরা যাহা যাহা লিখিয়া গিয়াছেন তাহা সমস্তই পূর্ণ হইবে। তাহাকে অইহুদীদের হাতে দেওয়া হইবে, লোকে তাহাকে ঠাট্টা ও অপমান করিবে এবং তাহার গায়ে থুতু দিবে, ভীষণভাবে চাবুক মারিবার পরে তাহারা তাহাকে মারিয়া ফেলিবে, আর তৃতীয় দিনে তিনি জীবিত হইয়া উঠিবেন। সাহাবিরা কিন্তু এই সমস্ত বিষয়ে কিছুই বুঝিলেন না, সেই কথার অর্থ তাহাদের নিকট গোপন রাখা হইয়াছিল বলিয়া ঈসা যে কি বলিতেছিলেন তাহা তাহারা বুঝিলেন না। অন্ধ লোকটিকে সুস্থ করা। ঈসা যখন জিরহ শহরের নিকটে আসিলেন তখন একজন অন্ধ লোক পথের ধারে বসিয়া ভিক্ষা করিতেছিল। অনেক লোকের পায়ের শব্দ শুনিয়া সে ব্যাপার কি তাহা জিজ্ঞাসা করিল। লোকেরা তাহাকে জানাইল যে নাসরতের ঈসা ওই পথ দিয়া যাইতেছেন। তখন সে চিৎকার করিয়া বলিল, দাউদের বংশধর ঈসা, আমার প্রতি রহম করুন। যে লোকেরা ভিড়ের সামনে ছিল তাহারা তাকে ধমক দিয়া চুপ করিতে বলিল, কিন্তু সে আরও চিৎকার করিয়া বলিল, দাউদের বংশধর, আমার প্রতি রহম করুন। ঈসা থামিলেন এবং সেই অন্ধকে তাহার নিকটে আনিতে বলিলেন। সে নিকটে আসিলে পর তিনি বলিলেন, তুমি কি চাও, তোমার জন্য আমি কি করিব? সে বলিল, প্রভু, আমি যেন দেখিতে পাই। ঈসা তাহাকে বলিলেন, আচ্ছা, তাই হোক, তুমি বিশ্বাস করিয়াছ বলিয়া ভালো হইয়াছ। লোকটি তখনই দেখিতে পাইল এবং খোদার গৌরব করিতে করিতে ঈসার পিছনে পিছনে চলিল। ইহা দেখিয়া সমস্ত লোক খোদার প্রশংসা করিল। শকের মন পরিবর্তন। ঈসা জিরহু শহরের মধ্য দিয়া যাইতেছিলেন। সেখানে শকের নামে একজন লোক ছিলেন। তিনি ছিলেন প্রধান করাদায়কারী এবং একজন ধনী লোক। ঈসাকে তাহা তিনি দেখিতে চাইতেছিলেন, কিন্তু বেটে ছিলেন বলিয়া ভিড়ের জন্য দেখিতে পাইতেছিলেন না। তাই তিনি ঈসাকে দেখিবার জন্য সামনে দৌড়িয়ে গিয়া একটা ডুমুর গাছে উঠিলেন, কারণ ঈসা সেই পথ দিয়েই যাইতেছিলেন। ঈসা সেই ডুমুর গাছের নিকটে আসিয়া উপরের দিকে তাকাইলেন এবং সক্কেয়কে বলিলেন, সক্কেয়, তাড়াতাড়ি নামিয়ে আসো, কারণ আজ তোমার বাড়িতে আমাকে থাকিতে হইবে। সক্কেয় তাড়াতাড়ি নামিয়ে আসিলেন এবং আনন্দের সহিত ঈসাকে গ্রহণ করিলেন। ইহা দেখিয়া সকলে বিরক্তি প্রকাশ করিয়া বলিল, উনি একজন পাপী লোকের মেহমান হইতে গেলেন। সক্কেয় সেখানে দাঁড়াইয়া প্রভুকে বলিলেন, প্রভু, আমি আমার ধন সম্পত্তির অর্ধে গরিবদের দিয়া দিতেছি এবং যদি কাহাকেও ঠকাইয়া থাকি তবে তাহার চারিগুণ ফিরাইয়া দিতেছি। তখন ঈসা বলিলেন, এই বাড়িতে আজ পাপ হইতে উদ্ধার আসিল, কারণ এও তো ইব্রাহিমের বংশের একজন। যাহারা হারাইয়া গিয়াছে তাহাদের খোঁজ ও পাপ হইতে উদ্ধার করিতেই মনুষ্যপুত্র আসিয়াছেন। রাজা ও তাহার দশজন গোলাম। ঈসা তখন যেখানে ছিলেন সেই জায়গা হইতে জেরুজালেম বেশি দূরে ছিল না। আর যাহারা তাহার কথা শুনিতেছিল তাহারা ভাবিতেছিল খোদার রাজ্য শীঘ্রই প্রকাশ পাইবে। তাই ঈসা তাহাদের শিক্ষা দিবার জন্য এই গল্পটি বলিলেন। একজন উঁচু বংশের লোক রাজপদ লইয়া ফিরে আসিবেন বলিয়া দূর দেশে গেলেন। যাইবার আগে তিনি তাহার দশজন গোলামকে ডাকিলেন এবং প্রত্যেক জনকে একশত দিনার করিয়া দিয়া বলিলেন, আমি ফিরিয়া না আসা পর্যন্ত ইহা দিয়া ব্যবসা কর। তাহার দেশের লোকেরা কিন্তু তাহাকে ঘৃণা করিত, এজন্য তাহারা তাহার পিছনে লোক পাঠাইয়া খবর দিল, আমরা চাই না এই লোকটা আমাদের উপর রাজত্ব করুক। তবু তিনি রাজা নিযুক্ত হইয়া ফিরিয়া আসিলেন এবং যে দশজন গোলামকে টাকা দিয়াছিলেন তাহাদের ডাকিয়া আনিতে আদেশ দিলেন। তিনি জানিতে চাহিলেন ব্যবসা করিয়া তাহারা কে কত লাভ করিয়াছে। প্রথম জন আসে বলিল, হুজুর, আপনার টাকা দিয়ে আমি দশ গুণ লাভ করিয়াছি। রাজা তাহাকে বললেন, বেশ করিয়াছ, তুমি ভালো গোলাম, তুমি সামান্য বিষয়ে বিশ্বস্ত হইয়াছ বলিয়া আমি তোমাকে দশটা গ্রামের ভার দিলাম। দ্বিতীয় গোলামটি আসে বলিল, হুজুর, আপনার টাকা দিয়ে আমি পাঁচ গুণ লাভ করিয়াছি। তিনি সেই গোলামকে বলিলেন, তুমি পাঁচটা গ্রামের ভার পাইবে। তাহার পরে অন্য আরেকজন গোলাম আসিয়া বলিল, হুজুর, আমি আপনার টাকা রুমালে বাঁধিয়া রাখিয়া দিয়াছিলাম, আপনার সম্বন্ধে আমার ভয় ছিল, কারণ আপনি খুব কড়া লোক, আপনি যাহা জমা করেন নাই তাহা লইয়া থাকেন এবং যাহা বুনেন নাই তাহা কাটেন। তখন রাজা বলিলেন, ওরে দুষ্ট গোলাম, তোর মুখের কথা দিয়েই আমি তোর বিচার করিব। তুই তো জানতিস যে আমি কড়া লোক, যাহা জমা করি নাই তাহা লইয়া থাকি এবং যাহা বুনি নাই তাহা কাটি, তবে আমার টাকা তুই মহাজনের নিকট রাখলি না কেন? তা হইলে তো আমি আসিয়া টাকাটাও পাইতাম এবং সঙ্গে কিছু সুদও পাইতাম। যাহারা রাজার নিকটে দাঁড়াইয়াছিল রাজা তাহাদের বলিলেন, উহার নিকট হইতে এ একশত দিনার লও এবং যাহার এক হাজার দিনার আছে তাহাকে দাও। তখন সেই লোকেরা রাজাকে বলিল, হুজুর, উহার তো এক হাজার দিনার আছে। রাজা বলিলেন, আমি তোমাকে বলিতেছি, যাহার আছে তাহাকে আরো দেওয়া হইবে, কিন্তু যাহার নাই তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে লইয়া যাওয়া হইবে। আমার শত্রুরা যাহারা চায় নাই আমি রাজা হই, তাহাদের এখানে লইয়া আস এবং আমার সামনে মারিয়া ফেল। জেরুজালেমে প্রবেশ। এই সমস্ত কথা বলিবার পরে ঈসা তাহাদের আগে আগে জেরুজালেমের দিকে চলিলেন। যখন তিনি জৈতুন পাহাড়ের গায়ে বৈতফগি ও বেথানিয়া গ্রামের নিকট আসিলেন, তখন তাহার দুইজন সাহাবিকে এই কথা বলিয়া পাঠাইয়া দিলেন, তোমরা সামনের ওই গ্রামে যাও, সেখানে ঢুকিবার সময় দেখিতে পাইবে একটা গাধার বাচ্চা বাঁধা আছে, উহার উপর কেহ কখনো চড়ে নাই, উহা খুলিয়া এখানে লয়ে আস। যদি কেহ জিজ্ঞাসা করে কেন উহা খুলিতেছ, তবে বলিও প্রভুর দরকার আছে। যে সাহাবিদের পাঠানো হয়েছিল তাহারা গিয়া ঈসার কথা মতোই সমস্ত কিছু দেখিতে পাইলেন। তাহারা যখন সেই বাচ্চাটা খুলিতেছিলেন, তখন মালিকেরা তাহাদের জিজ্ঞাসা করিল, তোমরা বাচ্চাটা খুলিতেছ কেন? তাহারা বলিলেন, প্রভুর দরকার আছে। তারপর সাহাবিরা সেই গাধার বাচ্চাটা ঈসার নিকটে আনিলেন এবং তাহার উপর তাহাদের গায়ের চাদর পাতিয়া দিয়া ঈসাকে বসাইলেন। তিনি যখন যাইতেছিলেন, তখন লোকেরা নিজেদের গায়ের চাদর পথে বিছাইয়া দিতে লাগিল। এইভাবে ঈসা জেরুজালেমের নিকট আসিয়া যে রাস্তা জৈতুন পাহাড় হইতে নামিয়া গিয়াছে সেই রাস্তায় আসিলেন। ঈসার সঙ্গে তাহার অনেক উম্মত ছিলেন। সেই উম্মতেরা তাহার যে সমস্ত আশ্চর্য কাজ দেখিয়াছিলেন সেগুলির জন্য আনন্দে চিৎকার করিয়া খোদার গৌরব করিয়া বলিতে লাগিলেন, প্রভুর নামে যে রাজা আসিতেছেন তাহার গৌরব হোক, বেহেশতেই শান্তি, আর সেখানে খোদার মহিমা প্রকাশিত। ভিড়ের মধ্য হইতে কয়েকজন ফরিসি ঈসাকে বলিলেন, হুজুর, আপনার উম্মতদের চুপ করিতে বলুন। ঈসা তাদের বলিলেন, আমি আপনাদের বলিতেছি, ইহারা যদি চুপ করিয়া থাকে তবে পাথরগুলি চেঁচায় উঠিবে। তাহারা যখন জেরুজালেমের নিকটে আসিলেন, তখন ঈসা শহরটা দেখিয়া কাঁদিলেন। তিনি বলিলেন, হায়, শান্তি পাইবার জন্য যাহা দরকার যদি তুমি আজ তাহা বুঝিতে পারিতে, কিন্তু এখন তাহা তোমার চোখের আড়ালে রহিয়াছে। এমন সময় তোমার আসিবে যখন শত্রুরা তোমার বিরুদ্ধে বাধার দেওয়াল তুলিবে এবং তোমাকে ঘিরিয়া রাখিবে ও সমস্ত দিক হইতে তোমাকে চাপিয়া ধরিবে। তাহারা তোমাকেও তোমার ভিতরের সমস্ত লোককে ধরিয়া মাটিতে আছাড় মারিবে এবং একটা পাথরের উপর আরেকটা পাথর রাখিবে না, কারণ খোদা যে সময়ে তোমার দিকে মনোযোগ দিয়াছিলেন সেই সময়টা তুমি চিনিয়া লও নাই। এবাদতখানায় খোদাবন্ধ ঈসা মসীহ। ইহার পরে ঈসা এবাদতখানায় ঢুকিয়া ব্যবসায়ীদের তাড়াইয়া দিলেন। তিনি সেই ব্যবসায়ীদের বলিলেন, পাক কিতাবে লেখা আছে, আমার ঘর মুনাজাতের ঘর হইবে, কিন্তু তোমরা তাহা ডাকাতের আড্ডাখানা করিয়া তুলিয়াছ। ঈসা প্রত্যেক দিনই এবাদতখানায় গিয়া শিক্ষা দিতে লাগিলেন। প্রধান ইমামেরা, আলেমেরা এবং লোকদের নেতারা তাহাকে মারিয়া ফেলিতে চাইলেন, কিন্তু কিভাবে তাহা করিবেন তাহার কোনো উপায় তাহারা খুঁজিয়া পাইলেন না, কারণ লোকেরা মন দিয়া তাহার প্রত্যেকটি কথা শুনিত। খোদাবন্ত ঈসা মসীহ ও ধর্মনেতারা, একদিন ঈসা ইবাদতখানায় লোকদের শিক্ষা দিতেছিলেন এবং প্রচার করিতেছিলেন। এমন সময় প্রধান ইমামেরা ও আলেমেরা বৃদ্ধ নেতাদের সঙ্গে আসিয়া ঈসাকে জিজ্ঞাসা করিলেন, কোন অধিকারে তুমি এই সমস্ত করিতেছ এবং কে তোমাকে এই অধিকার দিয়াছে, বল। উত্তরে ঈসা তাহাদের বলিলেন, আমিও আপনাদের একটা কথা জিজ্ঞাসা করিব, বলুন দেখি, বাপতিস্ম দিবার অধিকার ইয়াহিয়া খোদার নিকট হইতে পাইয়াছিলেন না মানুষের নিকট হইতে পাইয়াছিলেন? তখন তাহারা নিজেদের মধ্যে এই আলোচনা করিতে লাগিলেন, যদি আমরা বলি খোদার নিকট হইতে, তবে সে বলিবে তাহা হইলে তাহার কথায় বিশ্বাস করেন নাই কেন? কিন্তু যদি বলি মানুষের নিকট হইতে, তাহা হইলে লোকেরা আমাদের পাথর মারিবে, কারণ তারা ইয়াহিয়াকে নবী বলিয়া বিশ্বাস করে। এই জন্য তাহারা বলিলেন, সেই অধিকার কোথা হইতে আসিয়াছিল তাহা আমরা জানি না। ঈসা তাদের বলিলেন, তবে আমিও বলিব না কোন অধিকারে আমি এই সমস্ত করিতেছি।